মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায় midnighthorrorstation.com। শুনতে থাকুন আজকের গল্প অনিন্দিতা। নারী, মহিলা, মেয়ে বা ওয়েমেন, বিশ্ব সাহিত্য ও শিল্পের সব থেকে বিতর্কিত ও প্রয়োজনীয় এলিমেন্ট। কিন্তু কি করে সৃষ্টি হলো তাদের? পুরাণ মতে স্বর্গের বাগানে ঘুরতে ঘুরতে বেশ একঘেয়ে লাগছিল অ্যাডামের। ফলে একদিন সে যখন ঘুমাচ্ছিল তখন সৃষ্টিকর্তা তার পাঁজর থেকে একটি হাড় খুলে নিয়ে সৃষ্টি করলেন প্রথম নারী। মহাকাশ বিজ্ঞান কিন্তু বলে অন্য কথা, বলে যে প্রথমে একটা বিরাট বড় নক্ষত্র ছিল, এত বড় যে তার ভিতরেই গোটা মহাবিশ্বটাই সেঁধিয়ে যায়। তো সেই গ্রহটা একদিন বেমাক্কা ফেটে গেল। সেই বিস্ফোরণে একটা ছিটকে আসা টুকরো থেকে তৈরি হলো আমাদের এই সৌরজগৎ। অর্থাৎ আমরা আমাদের চারপাশে যা দেখি সবই হলো সেই ভাঙা তারার অংশ। সে মহিলা পুরুষ যাই বলুন না কেন, বাড়ির ছোট মেয়েটা যখন আকাশ দেখার লোভে ছাদে গিয়ে দাঁড়ায়, দূরের তারাগুলোর দিকে তাকিয়ে ছুঁতে চায় তাদের, সে নিজেও জানে না ওর থেকে ঢের বড় একটা তারার ধুলো বইছে তার শরীরে। তার শরীরের প্রতিটা কোষ আসলে ঘুমন্ত সূর্য রেণু। যাই হোক, আমাদের বাকি গল্পের মতো এ গল্পেও আননেমড ন্যারেটর, তবে তার আজকে একটা বিশেষ কারণ আছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প অনিন্দিতা। মেয়েটাকে রোজ দেখি, না না মায়া মনোবিহারিণী হরিণী টরিণী নয়, তাকে দেখলে আমার শিরদাঁড়া শিরশিরও করে না, ব্যাকগ্রাউন্ডে হালকা ভায়োলিনও বাজে না। সাড়ে চারটে স্কুল ছুটি হলে সে বাস স্ট্যান্ডে এসে দাঁড়ায়, আমিও। তারপর 37 নম্বর বাস এলে সে উঠে পড়ে, আমি অপেক্ষা করি পরের বাসটার জন্য। এই বিশেষ করুন এর বেশি আর কিচ্ছু নয়, গল্প কিন্তু আমার এইটুকুই, আর কিচ্ছু বলার নেই। বোর হচ্ছেন? অন্যভাবে বলবো কি, বেশ শুনুন তবে, একটু ঘুরিয়ে বলছি। মেয়েটার নাম অনিন্দিতা। নামখানা জানার জন্য বেজায় কাটখড় পড়িয়েছি, এমনকি তারা গুণগ্রাহী উড়ো ফোন করে আমাকে কেলিয়ে লাট করে দেবে বলে শাসানি দিয়েছে। সো আমি তাতে বিশেষ গুরুত্ব দিইনি। আচ্ছা, আপনারা কি ভাবছেন আমার মেয়েটাকে ভালো লেগে গেছে? ভাবাটা অবশ্য অস্বাভাবিক নয়, অকারণে একটা মেয়ের নাম জানতে যাব কেন? জানলেই বা সে কথা এখানে লিখতেই বা যাবো কেন? সেটা ভুলটা আমারই, আগে নিজের কথা না বলে মেয়েটার কথা বলতে শুরু করেছি, তাই পুরো ব্যাপারটা আপনাদের কাছে গুলিয়ে গেছে। দেখুন, আমার নাম ধাম অমুক তমুক বলে আপনাদের বেকায়দায় ফেলতে চাই না, দেখুন একটা নাম ধরে নিন না। আসল কথাটা হলো যে আমার একটা বিশেষ ক্ষমতা আছে, ক্ষমতা বলা ঠিক হলো কিনা জানি না, কারণ ব্যাপারটাকে আমি মোটেই নিয়ন্ত্রণ করতে পারি না। থেকে থেকে যে ছবিগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে সেগুলো আমি শুধু অস্পষ্ট স্ক্রিনে সিনেমার মতো দেখতে পারি। কিছু কিছু মানুষের সামনে দাঁড়ালে, তাদের চোখের দিকে তাকালে আচমকাই আমার চারপাশের পরিবেশ পাল্টে যায়। মিনিট কয়েক ঘোরের মধ্যে থাকি, কথা বলতে পারি না, চোখ ছাড়া শরীরের বাকি ইন্দ্রিয়গুলো যেন কিছুক্ষণের জন্য ছুটি নেয়, তারপর আবার হুঁশ ফিরলে আমি স্বাভাবিক হই। আপনাদের বিশ্বাস হলো না সেটা মুখ দেখেই বুঝতে পারছি, আমি কি করতে পারি বলুন তো? প্রথম আমিও ব্যাপারটাকে স্বপ্ন ভাবতাম, কিন্তু এখন বুঝি সেগুলো আমার কল্পনা নয়, সেগুলো জীবন্ত বাস্তব, শুধু প্রতিদিনকার মতো করে নয়, একটু অন্যভাবে। কিভাবে সেটা একটু পরে বলছি, আপাতত প্রসঙ্গে আসা যাক। হ্যাঁ, তো যে কথা বলছিলাম অনিন্দিতা, তাকে নিয়ে আমার এত মাথা ব্যথা কেন? এমনিতে তাকে দেখতে মোটেই আহামরি কিছু নয়, সরু ডিমের মতো মুখ, বোঁচা নাক, রোদে পুড়ে মুখের চামড়া তামাটে, কলার কাছ থেকে একটা শুকনো সাদা রং উঁকি দেয়। একমাত্র দেখার মতো হলো চোখ দুটো। আমার বোনের একটা রূপকথার বইতে সিন্ডারেলার ছবি দেখেছিলাম, বড় বড় চোখ, অনেকটা পেঁচার মতো। লক্ষ্য করেছি স্কুলে পরীক্ষা বা দরকারি কিছু থাকলে সে বাবার সাথে আসে, নাহলে একা। এখন কথা হলো, আমি যদি প্রেমে নাই পড়ে থাকি তাহলে অকারণে তার দিকে তাকিয়ে থাকি কেন? সেটা বলতে গেলে আবার অন্যদিনের একটা কথা বলতে হয়। বেশ, গোড়া থেকেই শুনুন। স্কুল থেকে ফেরার পথে আমি মাঝে মধ্যে আমড়া খেতাম, তো বাস স্ট্যান্ডে আসতে একটু দেরি হয়ে যেত, ফলে বন্ধু বান্ধবদের সাথে ফেরা হতো না। আমরা ঠোঙাটাকে লাথি মারতে মারতে যখন স্ট্যান্ডে এসে দাঁড়াতাম তখন বিকেল হয়ে আসত। বাড়ি ফেরার তাড়া প্রায় কোনোদিনই থাকতো না, ফিরেই তো সেই পড়তে বসতে হবে, তার থেকে বাস ফাঁকা হোক, ধীরে সুস্থে ফিরব। সেদিনও এরকমই দেরি হয়ে গেছিল। আমি যথারীতি কাগজের দলা পাকানো ঠোঙাটাকে সিমেন্টের উপর পৌঁছে দিয়ে বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালাম। এমনিতে জায়গাটা পরিষ্কার, এখন একটা ঘুমন্ত কুকুর শুয়ে আছে, তার পাশেই পড়ে আছে একটা ছেঁড়া পুতুল। আজ কিন্তু বাস স্ট্যান্ডটা ফাঁকা নেই, না আমার কোনো বন্ধু নয়, এটা আমারই বয়সী মেয়ে, ও তো কাছে পিঠে কোনো স্কুলে পড়ে, কিন্তু সে এখনো বাসে ওঠেনি কেন? এটার মুখ দেখে ব্যাপারটা খানিকটা বুঝতে পারলাম, কোনো ঝামেলায় পড়েছে, মুখটা প্রায় কাঁদো কাঁদো। এ ব্যাপারটাকে অতটা গুরুত্ব দিইনি, মেয়েরা এমনিতেই থেকে থেকে কেঁদে ফেলে, এখন আমি সাহায্য করতে গেলে উল্টে দুঃখতা শুনিয়েও দিতে পারে, তার থেকে যা আছে থাক, আমার বাস এলে আমি উঠে চলে যাব। আমাকে নিরুত্তাপ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটা একবার গলা খাঁকড়ে নিয়ে দিল। বুঝলাম সাহায্য দরকার, তো অত সহজে গলে পড়ার পাত্র আমি নই, বিশেষ করে অচেনা উটকো সমবয়সী মেয়েকে যে যে সাহায্য করা বেশ রিস্কের ব্যাপার, কাশুক এসে যাক, আমি কান দেব না।
ভাই একটু শুনবে?
আমি চারপাশে একবার তাকালাম, না আর কেউ নেই, মানে আমাকেই দেখেছে, কিন্তু ভাই! আমি বিরক্ত হয়ে ঘুরে তাকালাম, মেয়েটা কিন্তু আর আমার দিকে তাকিয়ে নেই, আমাকে ডেকেই সে মাথা ঘুরিয়ে নিয়েছে। ভদ্রতার খাতিরে একটু এগিয়ে গেলাম, আমাকে এগিয়ে আসতে দেখে সে ফিরে তাকালো, তবে মুখের দিকে নয় পায়ের দিকে। ভদ্রতা দেখিয়ে জিজ্ঞেস করলাম, বাস পাচ্ছেন না, কি একটা চাকা বন্ধ না গিয়ারা আছে জানো?
না আসলে ঠিক তা নয়।
এখনো তার মাথাটা নিচের দিকে, আমার দিকে তাকালে কি অন্ধ হয়ে যাবে নাকি? চাপ তো আদিখেদা, আমি আর কোনো আগ্রহ দেখালাম না, এই বেশি পাত্তা দিলেই মাথায় উঠবে।
বলছিলাম আপনার কাছে খুচরো হবে?
আমি একটু থমকালাম, খুচরো ছিল বটে কিন্তু সেটা দিয়ে তো আমরা খেলাম, আমার কাছে খালি বাড়ি ফেরার মতো টাকাই আছে। কেমন যেন অস্বস্তি হলো, মেয়েটার হয়তো টাকার দরকার, অথচ আমার টাকাটা তাকে দিয়ে দিলেও আমাকে পাঁচটা স্টপেজ হেঁটে বাড়ি ফিরতে হবে। বিবেক টিবেক নিয়ে আমার কোনো গালে তেমন মাথা ব্যথা ছিল না, এই মুহূর্তে মনে হলো আমরাটা না খেলেই ভালো হতো। তারপরই খেয়াল হলো মেয়েটা তো খুচরো চেয়েছে, তার মানে নোট আছে তার কাছে, সামনে একটা দোকান আছে, এতক্ষণে খুলে গেছে হয়তো, গিয়ে দেখতে দোষ কি? বললাম, এ আমার কাছে তো নেই, কিন্তু ওই ব্রিজটার উপরেই একটা দোকান আছে, ওখানে গেলে ভাঙিয়ে দেবে। মেয়েটা থতমত খেয়ে কি যেন ভাবল, কয়েক মুহূর্ত চুপচাপ। আমিও ভাবছি ঝামেলা মিটে গেছে, আবার আগের জায়গায় ফিরে যাই, এমন সময় একটা ভয়ানক কাণ্ড ঘটে গেল। ভাবনা চিন্তা সব সরিয়ে রেখে মেয়েটা আচমকা ভ্যাঁ করে কেঁদে ফেলল। আমার পিলে প্রায় চমকে উঠেছিল, কোন রকমের সামনে নিলাম, মেয়েটার বেঁকানো ঠোঁট আস্তে আস্তে সোজা হয়ে আসছে, বুঝলাম কাঁদতে কাঁদতে সে কিছু একটা বলতে চায়। ভালো করে শোনার চেষ্টা করলাম, প্রায় অস্পষ্ট, শুধু একটা শব্দ নিঃশ্বাসের ধাক্কায় একটু জোরে শোনা যাচ্ছে। বোতল, টাকা আর ব্যাগের কি সম্পর্ক আমি ভেবে দেখার চেষ্টা করলাম না। বুঝলাম খুচরো টুচরোর কোনো ব্যাপার না, মেয়েটার কাছে বাড়ি ফেরার টাকা নেই। আমার কেমন যেন করুণা হলো, তার থেকেও বেশি হলো অস্বস্তি। মেয়েটা এমন চিৎকার করে কাঁদছে যে আমাকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখলে লোকে ভুল ভাবতে পারে। আবার সব ছেড়ে ছুড়ে নিজের মতো বাসে উঠে পড়লেও ব্যাপারটা খারাপ দেখায়। আজ আমার ভাগ্যে হেঁটে বাড়ি ফেরাই লেখা আছে। ব্যাগের চেন খুলে 5 টাকার একটা কয়েন বের করে তার দিকে এগিয়ে দিলাম। মিহি স্বরে বললাম, এটা রাখুন। কয়েনটা দেখেই তার কান্নাটা যেন দ্বিগুণ বেড়ে গেল। নিঃশব্দে আমার হাত থেকে সেটা নিয়ে আবার ফোঁপাতে লাগলো। এতক্ষণে আমার বিরক্তির জায়গায় বেশ মজা লাগতে শুরু করেছে। মেয়েটা উঠে দাঁড়ালো, আমি হাঁটা লাগাতে যাচ্ছিলাম কিন্তু থেমে গেলাম। মেয়েটা আমার দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করছে। এ প্রথম আমার মুখের দিকে তাকিয়েছে সে, আমিও তাকালাম। আর ঠিক তখনই ঘটে গেল ব্যাপারটা। আরে না মশাই, প্রেম টেম নয় আমার সেই ব্যাপারটা। মনে হলো তাকে আগে থেকে চিনি আমি। পুরোটা আমার কাছে স্পষ্ট নয়, ছবিটা ঝাপসা। একটা সাদা জামা পরা লোক আমার দিকে তাকিয়ে আছে, আর যেন কান্নার আওয়াজ আসছে। কিন্তু এসবের সাথে মেয়েটার সম্পর্ক অলফ করে বলতে পারি তাকে এর আগে দেখিনি আমি। তাহলে তাহলে কি কেস? ইচ্ছা করলো তাকেই একবার জিজ্ঞেস করি, কিন্তু ততক্ষণে সে বাসের দিকে এগিয়ে গেছে। কি বেঈমান, এবার থ্যাংক ইউ পর্যন্ত বলল না। ভেবেছিলাম পরের দিন বাস স্ট্যান্ডে দেখা হলে জিজ্ঞেস করবো, কিন্তু সেখানেও এক গেরো। হ্যাঁ আপনারা সেটাও শুনতে আগ্রহী। পরের দিন আমি আর আমরা কিনিনি, কি জানি টাকাটা আবার কি কাজে লেগে যায়। দ্রুত পা চালিয়ে আমি বাস স্ট্যান্ডে চলে এলাম। আজ লাথি মারার মতো একটা ঢিল খুঁজে নিলাম, সেটাকে প্রায় সিমেন্টের উপরেই এনে ফেলেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে চিপ করতে গিয়ে সেটা প্রজেক্টাইল হয়ে উড়ে গিয়ে পড়লো একটু দূরে। হতাশায় আমার মেজাজ খারাপ হয়ে গেছিল। কালকের কুকুরটাকে আজ দেখতে পেলাম না, ছেঁড়া পুতুলটা অবশ্য আগের মতোই পড়ে আছে। মুহূর্তের জন্য কালকের মেয়েটার কথা ভুলে গেছিলাম। শেডের তলায় ঢুকে তাকে দেখতেই কালকের ভ্যাঁ কান্নাটার কথা মনে পড়ল। আজ কিন্তু মুখ বেশ হাসি খুশি দেখে মনে হলো যেন আমার জন্যই অপেক্ষা করছিল। বিবেক জিনিসটা এবার থেকে প্র্যাকটিস করতে হবে। আমি এগিয়ে গেলাম, কিন্তু ও হরি, মেয়েটার সাথে আজ একটা কুঁদো লোকও উপস্থিত। সম্ভবত বাবা গোছের কিছু হবে। আমি পিছিয়ে আসতে চাচ্ছিলাম, মেয়েদের বাবা শ্রেণীকে আমি একরকম এড়িয়েই চলি। যে কথা বলছিলাম, তো সেই বাবাকে দেখেই আমার মুখের হাসি শুকিয়ে গেল। আজ হত ছাড়া বাসটা বাসতে দেরি করছে। পালাই কোথায়? হঠাৎ খেয়াল করলাম মেয়েটা আমার দিকে আঙুল তুলে সেই বাবাকে কি যেন বলছে। ভেবে কুল পেলাম না, কাল কি খারাপ কিছু করেছিলাম? মনে পড়ছে না তো? তো আমাকে ভাই দাগিয়ে দিচ্ছে কেন? সেই ধামসা হাতের একখানা খুশি খেলে উড়ে গিয়ে পড়বো বাসের নিচে। আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। বাবা ক্রমশ আমার দিকে এগিয়ে এলেন, সেই কিংকং এর মতো হাতটা রাখলেন আমার পিঠে। সেটা রাখলেন না চাপাটি মারলেন বুঝতে পারলাম না। পরের মুহূর্তে বাবার কণ্ঠস্বর এসে এলো,
তুমি তো ভারি ভালো উপকারী ছেলে, আজকাল এমনটা দেখা যায় না।
আমি বুকে বল পেলাম, মারধর করতে আসেনি তার মানে। ভাবলাম এই সুযোগ, এটাকে ব্যাপারটা জিজ্ঞেস করাই যায়। কাল সারা রাত ভেবেও মাথা থেকে তাড়াতে পারিনি ব্যাপারটা। আগে কোথায় দেখেছি আমি, বিশেষ করে চোখ দুটো ভীষণ চেনা, কিন্তু মনে পড়ছে না।
তুমিও বাচ্চা, এই নাও তোমার টাকাটা, নাও নাও।
আমি বেশি ভদ্রতা দেখানোর চেষ্টা করলাম না, নিয়ে নিলাম। বাবা ফিরে গেলেন, আজ কিন্তু মেয়েটার সাথে কথা হলো না। সে শুধু একবার আমার দিকে তাকিয়ে হাসল, ধন্যবাদ সুলভ হাসি। আর সেই প্রথম আমার মনে হলো হাসিটা সে বাবার থেকে লুকাতে চাইছে। যেন তার নিজের মতো করে একান্তে কিছু বলতে চায় আমাকে। আমার একটা বেশ মিষ্টি হাসি আছে, ওটা এমনিতে আসে না, প্রয়োজন পড়লে বের করি। সেইটা হাসার চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে মুখের মাংসপেশিগুলো বিশ্বাসঘাতকতা করলো, একটা বোকা বোকা ভ্যাবলাকান্ত মাখা হাসি বেরিয়ে গেল। সেখানে সেই দিনের মতো ইতি। তখন আমার মনে প্রেমের একদানা বাষ্প উদয় হয়নি। মেয়েটার কথা ভাবলে শুধু তার চোখ দুটোর কথাই মনে পড়ত। কোথায় দেখেছি, কতদিন আগে, তারও কি চেনা লাগছে আমাকে, দেখে তো মনে হয় না, খোঁজ নিতে হবে। স্কুল ড্রেস থেকে স্কুলের খোঁজ নেওয়াটা অসুবিধার কিছু না, সেখান থেকে নামও জোগাড় হলো, কিন্তু তার বেশি কিছু এগোয় না। পরদিন থেকে আবার চেকে সেই, বাস স্ট্যান্ডে দেখা হলে আমার দিকে ফিরেও তাকায় না, আগের মতোই অচেনা হয়ে গেছি। কয়েকদিন যাওয়ার পর ব্যাপারটা ভুলেই যেতাম, কিন্তু তার আগেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। ইদানিং আমার মেয়েটাকে কেমন জানি অবাস্তব লাগতে শুরু করেছে। চুপচাপ পাথরের মতো বসে থাকে, বাস আসলে উঠে চলে যায়, এর বাইরে কিচ্ছু নয়, একবার অন্যদিকে তাকায় না, আমার তাকে চেনা মনে হয়, অনেক দিন আগের এক ঝলক দেখার স্মৃতি, আর কাউকে দেখে মনে হয় না, কিন্তু কোথায় দেখেছি মনেও পড়ে না। এর মাস দুয়েক পরের কথা, স্কুলের পর একটা নতুন কোচিনে পড়তে যাওয়া শুরু করেছি। স্কুল ছুটি হলে আমরা তিনজনে একসাথে যাই, আমি, দীপু আর শান্ত। তিনজনে গল্প করতে করতে হাঁটছি, কোনো দিকে খেয়াল নেই, রাস্তাটা মোটামুটি ফাঁকা, বাঁপাশ জুড়ে একটা বড় ঝিল। মাঝে মাঝে রাস্তায় পাথর পড়লে সেটাকে লাথি মেরে ঝিলের জলে ফেলে দিচ্ছি। হঠাৎ মনে হলো পাশ দিয়ে কে যেন হেঁটে যাচ্ছে। ব্যাপারটা সেরকম অস্বাভাবিক কিছু নয়, কিন্তু জানি না কেন সেদিন চমকে ফিরে তাকিয়েছিলাম। সে মেয়েটা, মানে বাস স্ট্যান্ডের সে মেয়েটা, একটা বই হাতে মাথা নিচু করে আমাদের উল্টো দিকে চলেছে। চারপাশে তাকিয়ে দেখলাম সেই হোঁতকা বাবাটা নেই। আমি দীপ্তকে কনুই দিয়ে খোঁচা মেরে বললাম, ওই দেখ সেই মেয়েটা। দীপ্ত একটু থতমত খেয়ে চারপাশে ভালো করে দেখে বলল,
কোন মেয়েটা?
আরে মরণ, বাস স্ট্যান্ডের মেয়েটা,
সেই যে কেড়ে ফেলেছিল।
দুজনেই পিছন ফিরে মেয়েটাকে দেখার চেষ্টা করল, তারপর আবার আগের মতো মুখ ফিরিয়ে বলল,
কোথায়?
অন্য মেয়ে তো দূরের কথা, রাস্তায় সে ছাড়া অন্য কোনো লোকও নেই, অথচ আমার বন্ধু দুজন তাকে দেখতে পাচ্ছে না। আমার মাথাটা গরম হয়ে গেল। চলো কি মারছিস, ওই তো
রাস্তা তো ফাঁকা,
শান্ত অবাক গলায় বলল কথাটা। কয়েক মুহূর্তের জন্য আমার মনে হলো দুজনে আমার সাথে মশকরা করছে, তো তাই বা কেন করবে, মুখ দেখে তো মনে হচ্ছে না। আমার কেমন একটা খটকা লাগলো, ওরা দুজনেই আমার অনেক দিনের বন্ধু, যতটা চিনি তাতে এই মুহূর্তে ওরা অভিনয় করছে বলে মনে হলো না, কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি মেয়েটাকে, এখনো আগের মতোই মাথা নিচু করে হেঁটে যাচ্ছে। না, কিছু একটা ব্যাপার আছে। তোরা এগো, আমি একটু পরে যাচ্ছি। কথাটা বলে আমি আর সেখানে দাঁড়ালাম না, দৌড় দিলাম মেয়েটার দিকে। ছুটতে ছুটতে মনে হলো আমার বন্ধু দুজন হতভম্ব হয়ে পিছনে দাঁড়িয়ে আছে, বোধহয় ভেবেছে আমার মাথার কিছু গণ্ডগোল হয়েছে। যাই হোক, আমার সবকটা প্রশ্নের উত্তর না পেয়ে আমি ফিরব না, একটু দৌড়াতেই মেয়েটার প্রায় পিছনে এসে দাঁড়ালাম। আমার পায়ের আওয়াজে সে দাঁড়িয়ে পড়েছিল, এবার পিছন ফিরে তাকালো। আমি একটুও না ভেবে আসল প্রশ্নটাই করে ফেললাম। বল, তোকে আগে কোথায় দেখেছি আমি? মেয়েটা 5 সেকেন্ড অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকল, গলকণ্ঠটা দুবার উঠানামা করল, তারপর আমতা আমতা করে বলল,
কই, জানি না তো।
উত্তর যে পাবো সেটা আমিও আশা করিনি। আমার দ্বিতীয় প্রশ্ন থেকে এলো, তোকে তোকে আর কেউ দেখতে পায় না কেন?
আমি কি জানি।
আবার থেমে থেমে উত্তর। অনেকক্ষণ ধরে আমার মনে একটা সম্ভাবনা উঁকি দিচ্ছিল, এবার আর সেটাকে ধরে রাখতে পারলাম না। তুই তুই কি ভূত? কথাটা শুনেই মেয়েটার মুখ থেকে হতভম্ব ভাব মুছে গিয়ে কেমন একটা বাঁকা হাসি ফুটে উঠল। তারপর আমার দিকে এক পা এগিয়ে এসে বলল,
যদি হই।
তবে সেদিন কাঁদছিলি কেন? ভূতেদের তো বাড়ি যেতে পয়সা লাগে না।
তুই আগে ভূত দেখেছিস?
না।
তাহলে জানলি কি করে?
আমি ব্যাপারটা ভালো করে ভাবার চেষ্টা করলাম, সবকিছু বেশ গুলিয়ে গেছে। এটা এখনো আমার প্রশ্নের উত্তর দেয়নি, উল্টে মজা করছে। কিন্তু শুধু আমি তোকে দেখতে পাই কেন? মেয়েটাকে দেখে মনে হলো এবার সেও চিন্তায় পড়েছে। কিছুক্ষণ ভুরু কুচকে থেকে ভেবে চিনতে বলল,
কি জানি, ভূত মানে অন্য কিছু হতে পারে।
অন্য কিছু বলতে?
মানে অতীত, পাস্ট।
এতক্ষণে আমার কৌতূহলটা আর আগের মতো খোঁচা দিচ্ছে না। একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম এখনো পড়তে যাওয়ার সময় আছে, কিন্তু যেতে ইচ্ছা করল না। তাছাড়া গেলেও স্যারের কাছে ঝাড় খাবো আর বন্ধুদের কাছে টিপ্পনি। বললাম, তোর জন্য আজ পড়তে যাওয়া হলো না। মেয়েটা এবার চোখ গোল করে আমার দিকে তাকালো।
আমার জন্য? আমি কি করলাম? তোকে দৌড়াতে কে বলেছিল?
কাঁধে উঠালে জানতাম কি করে, তুই ভূত। এতক্ষণে দুজনে হাঁটতে শুরু করেছি, কোথায় যাচ্ছি নিজেরাও জানি না। বেশ কিছুক্ষণ চুপচাপ। হঠাৎ মনে পড়লো আজ সকালে একটা চুইংগাম কিনেছিলাম, একটা পাউচে দুটো থাকে, তার একটা আমি খেয়েছি আর একটা এখনো বুক পকেটে পড়ে আছে। সেটা বের করে তার দিকে এগিয়ে দিলাম, সে নির্দ্বিধায় প্যাকেট খুলে চুইংগাম মুখে পুড়ে দিল। এবার সত্যি করে বলবি
কি?
এতক্ষণের কথা সে যেন বেমালুম ভুলে গেছে। তোকে আমি ছাড়া কেউ দেখতে পায় না কেন?
জানি না,
মেয়েটা চুইংগাম চিবোতে চিবোতে বলল। আমাকে আগে দেখেছিস তুই?
তাও জানি না।
আমি যে অদ্ভুত কিছু ঘটনা দেখতে পাই এ কথাটা সাধারণত আমি কাউকে বলি না। কিভাবে টেনশন গেইন করার জন্য করছি, কিভাবে সেফ নির্ভেজাল মিথ্যে বলছি। আজ কিন্তু কথাটা মেয়েটাকে বলতে ইচ্ছা করছে। একটা সম্ভাবনাও মাথায় আসছে, সেটাও পরিষ্কার করা দরকার। চারপাশে লোকজন প্রায় নেই, তাও ফিসফিস করে বললাম, জানিস আমি ভবিষ্যৎ দেখতে পাই। মেয়েটা ভিভিয়ান রিচার্ডস এর মতো চিংগাম চেবাতে চেবাতে নিরুত্তাপ গলায় বলল,
বাহ, এই আমার হাতটা দেখে বলতো মাধ্যমিকে পাশ করবো কিনা।
ওসব নয়, ইয়ার কি করছি না সেটা বোঝায় কি করে? ইচ্ছা করলেই দেখতে পাই না, নিজে থেকে চোখের সামনে ভেসে ওঠে। সে এবার আমার দিকে ফিরে আমার নিচ থেকে উপর পর্যন্ত একবার দেখে নিয়ে আবার মুখ ঘুরিয়ে হাওয়ায় ফু দিতে দিতে বলল,
গুলতাপ্পি, বিশ্বাস করি না।
তাতে আমার কি? তো একটা কথা মনে হচ্ছে আমার।
কি কথা?
হয়তো তোকে ভবিষ্যতে দেখবো আমি কোনোদিন, হয়তো তুই আমার কল্পনা।
আমি কল্পনা নই।
কথাটা বলেই সে আমার দিকে ফিরে থমকে দাঁড়িয়ে পড়ল। তার গলার স্বর আর আগের মতো নেই, কঠিন রুক্ষ গলা, যেন তার মনের গভীরের কোনো অন্ধকারে আঘাত করেছে আমার কথাটা। আমি বুঝলাম ইনি আর কথা বাড়ানো উচিত হবে না। একটু হেসে বললাম, এখন কথা হচ্ছে ভবিষ্যতে আমি তোকে কি হিসেবে দেখব। ব্যাপারটা কি প্রেমের দিকে হচ্ছে? না দাদারা, প্রেম তেম অমন টুক করে হয়ে যায় না, এটা যেখানে হলো একটা প্রেম প্রেম ভাব।
তোর কি মনে হয়?
আমি কিছু বললাম না। বিকেলের পড়ে আসা ছায়ায় রাস্তাটা আলো আঁধারি হয়ে আছে। অনিন্দিতার চোখের চশমায় থেকে থেকে রোদ ঝলসাচ্ছে। দুপাশে মাঝে মধ্যে মনিহারি দোকান পড়ছে, দু একটা খাবার দোকানও, সেখান থেকে সিদ্ধ ভাতের গন্ধ আসছে। আমরা দুজনে কোনো একদিকে এগিয়ে যাচ্ছি। তাকে কি সত্যি কোনোদিন দেখতে পাবো আমি? কিন্তু চিনব কি করে যদি অন্যরকম দেখতে হয়? হঠাৎ মনে হলো দেখতে পাওয়ার ইচ্ছাটা আমার বেড়ে উঠেছে কেন? এতদিন সেটা শুধু কৌতূহল ছিল, এখন কি তবে অন্য কিছু?
কি ভাবছিস রে?
আমি উত্তর দিচ্ছি না দেখে সে আবার করেছে প্রশ্নটা। ভাবছি পরে যদি আমি তোকে দেখতেও পাই চিনব কি করে? তাছাড়া আমার মনে থাকলেও তোর আমাকে নাও মনে থাকতে পারে। ব্যাপারটা ভেবে সেও যেন গম্ভীর হয়ে গেল। এতক্ষণ চিউইংগামের খালি প্যাকেটটা হাতে নিয়ে দলা পাকাচ্ছিল, হঠাৎ তার চোখ চিকচিক করে উঠল, আমার দিকে ফিরে বলল,
এই প্যাকেটটা।
প্যাকেটটা কি? আমি বুঝতে পারলাম না। মাথা খারাপ হলো নাকি মেয়েটা?
না কিছু না।
আমি আবার চুপ করে গেলাম। মাথায় খুব ক্ষীণ একটা যন্ত্রণা শুরু হয়েছে, সেটা ধীরে ধীরে বাড়ছে। শরীর খারাপ হলো নাকি? বাড়ি ফিরে যাব।
শুন,
মেয়েটার গলাটা আচমকা কেমন যেন হয়ে গেছে। আমার খুব কাছে দাঁড়িয়ে আছে, অথচ গলাটা যেন দূর থেকে আসছে।
আমি অতীত নই, আমি কল্পনা নই, আমি অনিন্দিতা।
কথাগুলো আস্তে আস্তে মিলিয়ে বাংলাতেই কথা বলছে সে, কিন্তু আমি বুঝতে পারছি না কেন যেন ধীরে ধীরে ভাষাটা ভুলে যাচ্ছি আমি। তা কি করে হয়? একটা একটানা যান্ত্রিক শব্দ আসছে, একটা সাদা কোট পরা লোক মহিলা কণ্ঠ হয়েছে আসছে। আমি কিছু বুঝতে পারছি না। আমি চিৎকার করার চেষ্টা করলাম, প্রথমে গলা দিয়ে আওয়াজ বেরোলো, তারপর সেই সেই চিৎকারটা কান্নায় বদলে গেল। কিন্তু আমি তো কাঁদছি না, তবে কি
ডাক্তার ঘোষাল কাঁপা কাঁপা হাতে বাচ্চাটাকে তুলে ধরলেন। নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে সে এই মাত্র। বিছানার পাশ থেকে পড়ে চোট লেগেছে মাথায়। এক মাসের বাচ্চার পক্ষে তারপরেও বেঁচে থাকাটাই আশ্চর্যের। দুটো হাত ছড়িয়ে দিয়ে চিৎকার করে কাঁদছে বাচ্চাটা। এতটা চোট লাগার জন্য কোনো ব্রেন ড্যামেজ বা অ্যাবনর্মালিটি সিনড্রোম গ্রো করতে পারে বড় হয়ে। অবশ্য হেড ইঞ্জুরির ব্যাপারে বাড়ির লোককে কিছু জানানো হবে না। পায়ের শব্দ হতে ডাক্তার ঘোষাল পিছন ফিরে তাকালেন। মিনতি এসে দাঁড়িয়েছে, তাকে দেখেই ঘোষালের মনটা বিষিয়ে উঠল। তিনি ডাক্তার, ভাড়াটে খুনি নন, তাহলে রোজ কেন আসে মেয়েটা? মিনতি ঘরের ভিতর ঢুকে এল, কোলের বাচ্চাটাকে নামিয়ে রাখল পাশের বেডে। একটা সদ্যজাত বাচ্চা, মেয়ে, ধপধপে ফর্সা গায়ের রং। ঘোষাল প্রায় চেঁচিয়ে উঠলেন,
আবার তুমি এসছ? লজ্জা করে না নিজের বাচ্চাকে খুন করতে?
মিনতি উত্তর দিল না, মাথা নিচু করে একইভাবে বসে থাকল।
পেরিয়ে যাও এখান থেকে।
ঘোষাল মুখ ফিরিয়ে নিলেন।
কোথায় যাব?
মিনতি মুখ তুলে প্রশ্ন করে। ডাক্তার ঘোষাল ভাবলেন, আজকালকার দিনেও একটা সদ্যজাত বাচ্চাকে শুধু মেয়ে বলে খুন করতে যাদের হাত কাঁপে না, তাদের বাড়িতে কি সুখে মানুষ হবে মেয়েটা? আদৌ মানুষ হবে কি? মিনতির শ্বশুর হুমকি দিয়েছে, যে কোনো দিন শ্বাস আটকে মারবে বাচ্চাটাকে। তার থেকে এই হসপিটালের বেডে মরে যাওয়াই ভালো। একটা ইঞ্জেকশনের ব্যাপার। তিনি ধীরে ধীরে ক্রমশ এগিয়ে গেলেন বাচ্চাটার দিকে। পাশ ফিরে শোয়ানো আছে, চোখ দুটো খোলা।
নাম কি রেখেছ?
রাখিনি, কি হবে রেখে?
কথাটা বলে মিনতি দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। ঘোষাল বিছানার উপর খানিকটা ঝুঁকে পড়ে ফিসফিস করে বললেন,
বাঁচতে না দিক, একটা নামও দেবে না তোকে, তা কি করে হয়? জন্মেছিস যখন একটা নাম তো চাই।
বাচ্চাটা হাত বাড়িয়ে ঘোষালের মুখ ধরার চেষ্টা করল। ঘোষাল ডান হাতের দুটো আঙুলে তার কবজিটা ধরে একটু হেসে বললেন,
তোর নাম অনিন্দিতা, আর কিচ্ছু নয়, শুধু অনিন্দিতা।
পাশের বেডেই শোয়ানো আছে আরো একটা সদ্যজাত শিশু। সে বাঁচবে, সে ছেলে। একটু পরেই বাড়ির লোক দেখতে আসবে তাকে। মায়ের কোলে অনেক গাল টেপা আর আদরে সে বেড়ে উঠবে। আর এই বেডের মেয়েটা, আর কয়েক ঘন্টা, আর কয়েক ঘন্টা পরে হসপিটালেরই কোনো অতীতে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে তার উপর নেমে আসা ছুরি কাঁচিগুলোর দিকে।
আমরা প্যাকেটটা শেষ করে সেটাকে দোলা পাকিয়ে ছুড়ে ফেললাম পুকুরের জলে। সামনের মোড় ঘুরলেই বাস স্ট্যান্ড। স্কুল ছুটি হয়েছে অনেকক্ষণ আগে। দীপ্তরাজ বাড়ি ফেরার তাড়া ছিল, তাই আগে ভাগে বাসে উঠে চলে গেছে। আমি তাড়াতাড়ি বাড়ি ফিরি না, ফিরলেই তো সেই বই খুলে বসতে হবে। তার থেকে ধীরে সুস্থে ফেরা ভালো। হেলে দুলে বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালাম। ভিতরটা ফাঁকা, একটু দূরে একটা কুকুর শুয়ে ঘুমাচ্ছে, পাশে একটা ছেঁড়া পুতুল। আমি এগিয়ে গিয়ে একটা চেয়ারে বসে পড়লাম। একটা বাস আসছে। ভালো করে তাকিয়ে হতাশ হলাম। 37, থু, আমার বাস নাই। নিচে তাকালাম, আমার ঠিক জুতোর কাছে উড়ে বেড়াচ্ছে একটা ফাঁকা চুইংগামের প্যাকেট। কে খেয়ে ফেলেছে কে জানে। আমি পায়ে করে সেটা সরিয়ে দিলাম। সরাতে গিয়ে বুঝলাম সেটা ফাঁকা নয়, প্যাকেটে দুটো থাকে, কেউ একটা খেয়ে বাকিটা ফেলে দিয়েছে। মুখের সামনে দিয়ে সেই 37টা হুস করে বেরিয়ে গেল। তার হাওয়ায় প্যাকেটটা উড়ে গিয়ে পড়ল দূরে। আমি মুখ তুলে দেখলাম, খানিকটা দূরেই আমার বাস আসছে। একটু এগিয়ে গিয়ে উঠে দাঁড়ালাম আমি।